বাইবেলের ইয়োব ২২ অধ্যায় ১৫ থেকে ২২ পদ। অন্যায়কারীরা যে পথে চলেছে, তুমি কি সেই পুরনো পথেই চলবে? অসময়ে তাদের নিয়ে যাওয়া হয়েছে, বন্যায় তাদের ভিত্তি ধুয়ে নিয়ে গেছে, যদিও ভালো ভালো জিনিস দিয়ে তিনি তাদের বাড়ি পূর্ণ করেছেন। তবুও তারা ঈশ্বরকে বলেছিল, তুমি দূর হও, সর্বশক্তিমান আমাদের কি করতে পারবে? কিন্তু আমি দুষ্টদের পরামর্শ থেকে দূরে থাকি। তাদের ধ্বংস দেখে সৎ লোকেরা আনন্দ করে, নির্দোষীরা তাদের ঠাট্টা করে বলে, আমাদের শত্রুরা সত্যি ধ্বংস হয়ে গেছে, তাদের ধন সম্পদ আগুনে গ্রাস করেছে। তুমি ঈশ্বরের কথায় রাজি হও, তার বিরুদ্ধে শত্রুভাব রেখো না, তাহলে তোমার মঙ্গল হবে। তার মুখ থেকে উপদেশ গ্রহণ করো আর তার বাক্য তোমার অন্তরে রাখো। ঈশ্বরের বাক্য মুখস্থ করা। তোমার বাক্য আমার অন্তরে আমি জমা করে রেখেছি। গীতসংগীতা ১১৯ অধ্যায় ১১ পদ। আমি এমন একজন প্রচারককে জানি যিনি নতুন নিয়মের প্রায় অংশ মুখস্থ বলতে পারেন। আশ্চর্য হয়ে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, কেন তিনি এত বেশি পরিমাণ বাক্য হৃদয়ে জমা করে রেখেছিলেন। তিনি বলেছিলেন, একবার তার ডাক্তার তাকে জানিয়েছিলেন যে শীঘ্রই তিনি তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবেন। ঈশ্বরের বাক্যের পরিপূর্ণ জ্ঞান ছাড়া তিনি ভালোভাবে প্রচার করতে পারবেন না। এই চিন্তা করে তিনি যতটুকু সম্ভব ঈশ্বরের বাক্য মুখস্থ করার কাজে আত্মনিয়োগ করেছিলেন। পরে ঈশ্বর তাকে আশ্চর্যভাবে সুস্থ করে তুলেছিলেন। আজ তিনি সম্পূর্ণ সুস্থ এবং অনেক অনেক জায়গায় গিয়ে প্রভুর বাক্য প্রচার করেন। কিন্তু শাস্ত্র মুখস্থ করার জন্য যে সময় তিনি ব্যয় করেছিলেন তার জন্য আক্ষেপ করেন না। আজ আমার মনেও প্রশ্ন জাগে যে আমি যদি হঠাৎ কোনো কারণে অন্ধ হয়ে পড়ি, তবে পবিত্র বাইবেলের কতটুকুই বা আমার স্মরণ থেকে উচ্চারণ করতে পারব? আপনিও নিজেকে একই প্রশ্ন করুন। অনেক অখ্রিস্টান এ বিষয়ে আমাদের লজ্জা দেয়। তারা চিন্তা করে তাদের মন তাদের পবিত্র ধর্মগ্রন্থের মধ্যে পড়ে আছে। আমরা জানি এমন অনেক লোক আছেন যারা সমস্ত কোরআন শরীফ মুখস্থ করছেন। হিন্দু এবং বৌদ্ধ পুরোহিতেরা কোনো ভুল ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা আপন আপন পবিত্র গ্রন্থ থেকে মুখস্থ বলতে পারেন। যদি আমরা আত্মিকভাবে বৃদ্ধি পেতে চাই, যদি ঈশ্বরের ভালোবাসার কথা অন্যদের বলার জন্য আমাদের আকাঙ্ক্ষা থাকে, আমাদের অবশ্যই তার বাক্য হৃদয়ে সঞ্চয় করতে হবে। এটাই হল ঈশ্বরের বাক্য হৃদয়ে জমা করে রাখা। আমরা যদি অন্যদের সাহায্য করতে চাই বা কারো সেবা করতে চাই, তবে অবশ্যই ঈশ্বরের বাক্য আমাদের ভালোভাবে জানতে হবে। পাপের পশরা থেকে যদি আমরা সরে আসতে চাই, তবে ঈশ্বরের বাক্য এবং তার প্রতিজ্ঞা দিয়ে আমাদের অন্তর পরিপূর্ণ করে রাখতে হবে, যাতে যখন আমাদের কোনো শিক্ষা, কোনো সংশোধন এবং কোনো চেতনা পাবার প্রয়োজন হবে, তখন যেন পবিত্র আত্মা আমাদের সাহায্য করতে পারেন। আহা, কি উত্তম! প্রভুর বাণী লুকিয়ে রাখা হৃদয় মাঝে, তাই তো মহান ধার্মিকগণ ধ্যান করতেন সকাল সাঁঝে। বাইবেলের গীতসংগীতা ২০ অধ্যায়। তোমার দুঃখের দিনে সদাপ্রভু তোমার ডাকে সারা দিন। যাকবের ঈশ্বর তোমাকে নিরাপদে রাখুন, তার পবিত্র জায়গা থেকে তিনি তোমাকে সাহায্য করুন, আর সিয়ন পাহাড় থেকে তোমাকে শক্তি দিন। তোমার সমস্ত উৎসর্গের কথা তার মনে থাকুক, তোমার পোড়ানো উৎসর্গগুলো তিনি গ্রহণ করুন, তোমার মনের ইচ্ছা তিনি পূরণ করুন, তোমার সমস্ত পরিকল্পনা সফল করুন। তোমার জয়ে আমরা যেন আনন্দ করি, আর আমাদের ঈশ্বরের নামে পতাকা উড়াই। সদাপ্রভু তোমার সমস্ত প্রার্থনা গ্রাহ্য করুন। এখন আমি জানি সদাপ্রভু তার অভিষেক করার লোককে রক্ষা করেন। তার ডান হাতের রক্ষা করার মহাশক্তিতে তিনি পবিত্র স্বর্গ থেকে তার অভিষেক করার লোকের ডাকে সাড়া দেন। অনেকে তাদের রথের বড়াই করে, অনেকে করে তাদের ঘোড়ার, কিন্তু আমরা করি আমাদের ঈশ্বর সদাপ্রভুর। তারা নিচু হয়েছে, তারা পড়ে গেছে, কিন্তু আমরা মাথা তুলে দাঁড়িয়ে আছি। হে সদাপ্রভু রক্ষা করো, হে রাজা আমাদের ডাকে সাড়া দাও। বিপদের দিনে, তোমার বিপদের দিনে তুমি আমাকে ডাকো, আমি তোমাকে উদ্ধার করব। গীতসংগীতা 50:15। প্রাচীনকালে এক রাজা তার জন্য পর্দা এবং পোশাক তৈরি করতে কিছু লোক ভাড়া করে এনেছিলেন। তাদের মধ্যে একটি ছোট ছেলে তাঁত চালনায় খুব দক্ষ ছিল। মহারাজ এই শ্রমিকদের মধ্যে দামি সুতা এবং নমুনাগুলো বিতরণ করলেন আর বললেন যে যদি কোনো সমস্যা দেখা দেয় তবে তক্ষুনি যেন তাকে খবর দেওয়া হয়। যখন প্রায় সবাই বিভিন্ন বিষয়ে অকৃতকার্য হয়ে দুঃখার্থ হয়ে পড়েছে, তখন সেই ছোট্ট বালক ধীরে ধীরে তার কাজে অগ্রসর হচ্ছে। একদিন তারা সেই বালককে ডেকে বলল, আমরা যখন এত সমস্যায় জর্জরিত তখন তুমি কি করে তোমার কাজে এত ফলপ্রসূ হচ্ছ? হয় একদিকে আমাদের সুতা পেঁচিয়ে যাচ্ছে, নয়তো নমুনা অনুযায়ী আমাদের তাঁত চলছে না, আমরা তো কিছুই বুঝতে পারছি না। বালকটি উত্তর করল, রাজা কি বলেছিলেন তা কি আপনাদের মনে নেই? তিনি কি প্রয়োজনের সময় তাকে ডেকে পাঠাতে আমাদের বলেননি? লোকেরা বলল, আমরা অনেক চেষ্টার পর মহারাজকে ডেকে পাঠিয়েছিলাম, কিন্তু তাতে আমাদের কাজ এত বেশি নষ্ট হয়েছিল যে তা ঠিক করা আদৌ সম্ভব নয়। বালকটি তখন তাদের বলল, আপনারা কি লক্ষ্য করেছেন যে আমি কতবার তাকে ডেকে এনেছিলাম? তারা বললেন, হ্যাঁ, কিন্তু তিনি তো খুব ব্যস্ত। তাছাড়া আমরা ভেবেছি এভাবে প্রায়ই ডাকাডাকি করে তুমি তাকে বিরক্ত করছো। বালকটি উত্তরে বলেন, কেন বিরক্ত হবেন? আমি তো তার কথা মতোই কাজ করেছি, আর আমি দেখেছি যে তিনি এতে সবসময় খুশি ছিলেন। প্রভু চান যেন বিপদের দিনে আমরা তাকে স্মরণ করি। গীতসংগীতা 50:15। আমরা যদি সাথে সাথে আমাদের সমস্যাগুলো তাকে দিয়ে দেই, তবে বিষয় জটিল হওয়ার আগেই তিনি আমাদের সাহায্য করেন এবং তার দেওয়া নমুনা অনুসারে আমাদের কাজ আমরা চালিয়ে যেতে পারব। আজকের সমস্যা আজ প্রভুর কাছে তুলে ধরুন, আগামীকাল কি হবে তা নিয়ে চিন্তা করবেন না। প্রভু তো জানেন এই দুনিয়ায় লক্ষ কোটি ফাঁদ আছে, তাই তিনি হাত বাড়িয়ে আছেন কখন যাব তার কাছে। বাইবেলের গীতসংগীতা 23 অধ্যায়। সদাপ্রভু আমার রাখাল, আমার অভাব নেই। তিনি আমাকে মাঠের সবুজ ঘাসের উপর শোয়ান, জলের ধারের বিশ্রাম স্থানে আমাকে নিয়ে যান। তিনি আমাকে নতুন শক্তি দেন, তার নিজের সুনাম রক্ষার জন্যই আমাকে ন্যায় পথে চালান। ঘন অন্ধকারে ঢাকা উপত্যকা পার হতে হলেও আমি বিপদের ভয় করব না, কারণ তুমি আমার সঙ্গে আছো। তোমার মুগুর আর লাঠি দূর করে দেয় বিপদের ভয়। শত্রুদের মধ্যে তুমি আমার সামনে খাবারে সাজানো টেবিল ঢেকে রাখো, আমার মাথায় দাও তেল, আমার পেয়ালা উপচে পড়ে। আমি জানি সারা জীবন ধরে তোমার মঙ্গল ও অটল ভালোবাসা আমার পিছনে পিছনে ছুটে আসবে, আর আমি চিরকাল সদাপ্রভুর ঘরে বাস করব। ছায়া ক্ষতি করে না। ঘন অন্ধকারে ঢাকা উপত্যকা পার হতে হলেও আমি বিপদের ভয় করব না। গীতসংগীতা 23:4। মৃত্যুকে যত ভয়াবহ বলে মনে হয়, ঈশ্বরের সন্তানদের জীবনে সেরকম কোনো আঘাত অথবা ধ্বংস কিন্তু মৃত্যু আনতে পারে না। আমাদের বোঝার জন্য এই সত্য অহরহই ঘটে চলেছে। কয়েক বছর আগের কথা, ডক্টর বার্নহাউস ছিলেন আমেরিকার খ্যাতনামা বাইবেল শিক্ষকদের একজন। তার স্ত্রী যখন মারা যান, তখন তার ছেলে মেয়েদের কারো বয়স 12 পর্যন্ত পূর্ণ হয়নি। তাকে সমাধিস্থ করার দিন ডক্টর বার্নহাউস তার পরিবারকে নিয়ে গাড়ি চালিয়ে গির্জায় যাচ্ছিলেন। এই সময় একটি বিরাট ট্রাক তাদের গাড়ির পাশ কেটে চলে যায়, আর তার ছায়াও তাদের ছোট্ট গাড়ির উপর দিয়ে অতিক্রম করে চলে যায়। তখন তাদের বড় মেয়ে মায়ের মৃত্যুর কথা চিন্তা করতে করতে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। ডক্টর বার্নহাউস তার দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, কে জানালা দিয়ে বাইরে তাকিয়ে জোরে চিৎকার করে উঠেছে? তাকে উদ্দেশ্য করে তিনি বললেন, তুমি কি মনে করো এই বড় ট্রাক আমাদের আঘাত করতে পারে, নাকি তার ছায়া আঘাত করতে পারে? উৎসুক দৃষ্টিতে তার পিতার দিকে তাকিয়ে মেয়ে বলল, ছায়া? আমি জানি ছায়া আমাদের আঘাত করতে পারে না। তখন তিনি তার সব ছেলে মেয়েদের উদ্দেশ্যে করে বললেন, মৃত্যু তোমাদের মাকে আঘাত করেনি, এটি শুধু মৃত্যুর ছায়া মাত্র। ছায়া আঘাত করতে পারে না, এতে ভয় পাওয়ার কোনো কারণও নেই। বিশ্বাসীদের জন্য যিশুতে মৃত্যুর শক্তিকে খর্ব করা হয়েছে। এখন যা আছে তা মৃত্যু নয়, মৃত্যুর ছায়া মাত্র। ছায়াকে কেউ ভয় পায় না, কারণ ছায়া এক মুহূর্তের জন্য মানুষের পথের বাধা হতে পারে না। একটি কুকুরের ছায়া মানুষকে কামড়াতে পারে না, কিংবা একটি ছুরির ছায়া দিয়ে মানুষকে খুন করাও যায় না। খ্রিস্ট নিজেই আপন মৃত্যুর মধ্য দিয়ে পাপের দেনা শোধ করে মৃত্যুর প্রলয়ঙ্করী শক্তিকে নিশ্চিহ্ন করে কবর থেকে পুনরুত্থিত হয়েছেন। মনে রাখবেন, যিশু খ্রিস্টকে বিশ্বাস করলেই মৃত্যুর ছায়া দূর হয় না। কিন্তু তাতে কি হয়েছে, এই ছায়া প্রভুতে বিশ্বাসীর কোনো ক্ষতি করতে পারে না। বাইবেলের গীতসংহিতা 73 অধ্যায় 22 থেকে 28 পদ। তখন আমি অসাড় ও অবুঝ হয়ে পড়েছিলাম, আর তোমার কাছে বুদ্ধিহীন পশুর সমান হয়েছিলাম। তবু আমি সব সময় তোমার সঙ্গেই আছি, তুমি আমার ডান হাত ধরে রেখেছ। তোমার নির্দেশের মধ্য দিয়ে তুমি আমাকে চালাবে, আর শেষে তোমার মহিমার মধ্যে আমাকে গ্রহণ করবে। স্বর্গে তুমি আমার সব, তোমাকে পেয়ে পৃথিবীতেও আমার চাওয়ার আর কিছুই নেই। আমার দেহ ও মন ক্ষয় হয়ে যেতে পারে, কিন্তু ঈশ্বরই আমার অন্তরের শক্তি আর আমার চিরকালের সম্পত্তির ভাগ। যারা তোমার কাছ থেকে দূরে সরে গেছে তারা শেষ হয়ে যাবে, যারা তোমার প্রতি অবিশ্বস্ত তুমি তাদের ধ্বংস করে ফেলবে, কিন্তু ঈশ্বরের সঙ্গে তাক থাকা আমার জন্য মঙ্গল। কিন্তু ঈশ্বরের সঙ্গে থাকা আমার জন্য মঙ্গল। প্রভু সদাপ্রভুকে আমি আমার আশ্রয় স্থান করেছি, যেন তার সব কাজের কথা আমি প্রচার করতে পারি। ঘুড়ির গল্প। তুমি আমার ডান হাত ধরে রেখেছ, তুমি আমাকে চালাবে। গীতসংহিতা 73 অধ্যায় 23 থেকে 24 পদ। একদিন একটা ঘুড়ি আকাশের অনেক ঊর্ধ্বে আপন মনে উঠছিল। সে তারপর খুব গর্ব করে বলল, ওহ দেখো, লোকেরা আমায় কেমন প্রশংসা করছে। ইস, তারা আরও কত না আশ্চর্য হতো যদি তারা জানত যে একটা ঘুড়ি কত কিনা করতে পারে। যদি আমি মুক্ত হতাম, ডানা মেলে তাদের চোখের আড়ালে মেঘের দেশে চলে যেতাম। কিন্তু হায়, কি দুর্ভাগ্য আমার! এই সুতাই আমাকে পৃথিবীর সাথে আটকে রেখে আমার সর্বনাশ করেছে। এই সুতা যদি না থাকত, তবে ঈগল পাখির সাথে পাল্লা দিতেও আমার সাহসের অভাব হতো না। সুতরাং যতক্ষণ পর্যন্ত সুতা না ছিঁড়ল, ততক্ষণ সে প্রাণপণে টানতে লাগল, আর একসময় সুতা ছিঁড়ে গেল। কিন্তু বৃথায় সে উঠতে চেষ্টা করল, কারণ সুতাবিহীন অবস্থায় সে দিকবিদিক শূন্য হয়ে গেল। এমনকি তার নিজের ওজনও সে বহন করতে পারল না। অতঃপর পথ শব্দে নিচের দিকে পড়ে যেতে লাগল। শেষে ঝোড়ো বাতাস তাকে সমুদ্র বক্ষে নিমজ্জিত করল। উপরোক্ত ছোট্ট উপাখ্যানটি এই কথাগুলো দিয়ে শেষ হয়েছে। হায় রে বোকা ঘুড়ি, তোর তো কোনো ডানা নেই, তবে সুতা ছাড়া উঠতে কেমন করে তুই সাহস করলি? এই উপাখ্যানের সাথে গীতিকার জন নিউটন যোগ করেছেন, হে প্রভু এই ঘুড়ির মতো কতই দেখি নিজের মাঝে, ভুলে যায় যে তুমি আমায় ধরে রাখো সকাল সাঁঝে, তোমার শাসনের প্রতি অধৈর্য হই আমি, তোমার জ্ঞান এবং ক্ষমতায় হে স্বামী, যা দিতে যাও তাও প্রায় নষ্ট করি আমি, আরও বেশি কিছু পেতে চেয়েছি, আরও উঁচুতে উঠতে চেয়েছি, অথচ তোমার ভালোবাসা ও অনুগ্রহের ছায়ায় থাকতে চাইনি কতবার, আমিও ওই দুর্ভাগা ঘুড়ি, একটা পতনমুখী ধ্বংসের সহযাত্রী। বাইবেলের গীতসংগীতা 104 অধ্যায় 16-28 পদ। সদাপ্রভুর তৈরি সব গাছপালা প্রচুর বৃষ্টি পায়, তার লাগানো লেবাননের এরোস গাছও বৃষ্টি পায়, সেই সব গাছে পাখিরা বাসা বাঁধে, সারসও বেরস গাছে ঘর বানায়, উঁচু উঁচু পাহাড়গুলোতে বুনো ছাগল বাস করে, পাহাড়ের খাঁজে খাঁজে সাফনের দল আশ্রয় নেয়। ঋতু ভাগ করার জন্য তুমি চাঁদ তৈরি করেছ, তোমার সময় মতো সূর্য অস্ত যায়, তুমি অন্ধকার আনলে রাত হয়, বনের সব পশুরা তখন ঘুরে বেড়ায়, যুবসিংহেরা শিকার খুঁজতে গিয়ে চিৎকার করে, ঈশ্বরের কাছে তাদের খাবার চায়, সূর্য উঠলে তারা চলে যায় আর তাদের গর্তে শুয়ে পড়ে, তখন মানুষ তার কাজে বের হয়, সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে। হে সদাপ্রভু, তুমি অনেক কিছু সৃষ্টি করেছ, তোমার জ্ঞান দিয়ে সেই সব তৈরি করেছ, তোমার সৃষ্ট জিনিসে দুনিয়া ভরা, ওই যে বিরাট বিশাল সমুদ্র, তা চলে বেড়ানো ছোট বড় অসংখ্য জীবন্ত প্রাণীতে ভরা আছে, তার মধ্যে ওই চলছে জাহাজ, সেখানে লিবিয়া নথনও আছে, তাকে তুমি সাগরে খেলা করার জন্য সৃষ্টি করেছ, তারা সব তোমার মুখের দিকে চেয়ে আছে, যাতে ঠিক সময়ে তুমি তাদের খাবার দাও, তুমি তাদের দিলে তারা তুলে নেয়, তুমি হাত খুললে তারা ভালো ভালো জিনিস পেয়ে তৃপ্ত হয়। পোকামাকড় থেকে শিক্ষা। হে সদাপ্রভু, তুমি অনেক কিছু সৃষ্টি করেছ, তোমার জ্ঞান দিয়ে সেই সব তৈরি করেছ। গীতসংগীতা 104 অধ্যায় 24 পদ। বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে বের করেছেন যে পৃথিবীতে 150,000 বেশি জাতের পোকামাকড় রয়েছে, একই সাথে বাস করে এমন অনেক জীবের মধ্যে এদের সংখ্যা অনেক বেশি, আবার এই পোকামাকড়ের কতকগুলোর মধ্যে এমন ক্ষমতা রয়েছে যা দেখে যে কেউই অভিভূত হবে আর বলবে, যিনি এই জীবের স্রষ্টা তিনি আরও কত না মহান এবং সর্বজ্ঞ। অনেক আগে একজন গ্রিক বিজ্ঞানী মৌমাছি সম্পর্কে স্টাডি করেছিলেন, তিনি আবিষ্কার করেছিলেন যে যদিও মৌমাছির ব্রেন একটি আলপিনের মাথার মতো, তথাপি সে তার মৌচাকের ভিতরে একটা ছোট্ট শহর পরিচালনা করে, সে মধু সঞ্চয়ের জন্য 10,000 এবং লার্ভা বা ডিমের জন্য 12,000 সেল তৈরি করে, এছাড়া রানী মৌমাছির জন্য একটা বিশেষ ঘরের ব্যবস্থাও সে করে। তাপমাত্রা যখন বেড়ে যায় তখন মধু গলে গিয়ে খুব সহজে নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু এই সময় নিরাপত্তা বাহিনী এমনই মৌচাকের প্রবেশপথে এসে আশ্রয় নেয়, তাদের অতি চালু পাখা দিয়ে মৌচাককে এত বেশি ঠান্ডা করে তোলে যে যা বৈদ্যুতিক পাখার সাহায্যে করাও সম্ভব নয়। আর একজন বিজ্ঞানী একটা বিষাক্ত পোকার বাসা নিয়ে গবেষণা করেন, তিনি বলেছেন যে তাদের বাসা দেখতে অনেকটা পেস্ট বোর্ড দিয়ে তৈরি করা বলে মনে হয়। তার গবেষণা চালিয়ে যেতে যেতে তিনি লক্ষ্য করেছেন যে এই পেস্ট বোর্ডগুলো গাছের আঁশ থেকে তৈরি, তার এই গবেষণার মাধ্যমেই সর্বপ্রথম গাছের মণ্ড থেকে কাগজ তৈরি হয়। ঈশ্বর যে এই বিষাক্ত পোকার মধ্যেও প্রথম থেকেই এই আশ্চর্য সামর্থ্য দিয়েছেন তা দেখে তারা গবেষণায় আরও অধিক মনোযোগী হন। পোকামাকড়ের জগতে আজও এরূপ লক্ষ লক্ষ আশ্চর্য ক্ষমতা রয়েছে, আর এই ধরনের অভিভূতকারী প্রতিভাগুলো আমাদের মহান সৃষ্টিকর্তার নীরব সাক্ষী, যিনি তাদের সবাইকে সৃষ্টি করেছেন। বিস্ময় জাগে হে বিধাতা, অদ্ভুততম সৃষ্টি, দর্শন করে কৃতজ্ঞতায় আমার অন্তর্দৃষ্টি। বাইবেলের গীতসংগীতা 138 অধ্যায়। হে সদাপ্রভু, আমার সমস্ত অন্তর দিয়ে আমি তোমার গৌরব করব, এমনকি দেব দেবতাদের সামনেও আমি তোমার প্রশংসা গান করব। তোমার পবিত্র ঘরের দিকে আমি মাথা নিচু করব, আর তোমার অটল ভালোবাসা ও বিশ্বস্ততার জন্য তোমার গৌরব করব, কারণ তোমার প্রতিজ্ঞার পূর্ণতার মধ্য দিয়ে তুমি নিজেকে যেভাবে প্রকাশ করেছ তা তোমার সুনামের চেয়েও মহান। আমি যখন তোমাকে ডাকলাম তুমি আমাকে উত্তর দিলে, আমার অন্তরে শক্তি দিয়ে তুমি আমাকে সাহসী করলে। হে সদাপ্রভু, তোমার মুখের কথা শুনে পৃথিবীর সমস্ত রাজা তোমার গৌরব করবে, তারা সদাপ্রভুর কাজ নিয়ে গান করবে, কারণ সদাপ্রভুর মহিমা মহৎ। যদিও সদাপ্রভু সব কিছুর উপরে আছেন, তবুও তিনি নিচু অবস্থার লোকদের দিকে নজর রাখেন, কিন্তু অহংকারীদের তিনি দূর থেকেই জানেন। যখন আমি বিপদের মধ্য দিয়ে চলি তখন তুমি আমার প্রাণ রক্ষা করো, তোমার হাত বাড়িয়ে তুমি আমার শত্রুদের রাগ বিফল করো, আর তোমার ডান হাত আমাকে উদ্ধার করে। সদাপ্রভু আমার জন্য যা ঠিক করে রেখেছেন তা পূর্ণ করবেন। হে সদাপ্রভু, তোমার অটল ভালোবাসা চিরকাল স্থায়ী, তুমি নিজের হাতে যেসব কাজ করেছ তা শেষ করো। শক্তির জন্য কান্না। আমি যখন তোমাকে ডাকলাম তুমি আমাকে উত্তর দিলে, আমার অন্তরে শক্তি দিয়ে তুমি আমাকে সাহসী করলে। গীতসংগীতা 138 অধ্যায় 3 পদ। ফলপ্রসূ প্রার্থনা বিশ্বাসীদের জন্য খুবই উৎসাহব্যঞ্জক। এটা বিশ্বাসীদের বিশ্বাস বাড়িয়ে তোলে, আর এতে তারা জানতে পারে যে ঈশ্বর তাদের কাকুতি শোনেন। গীতরচক এটা জানতেন, কেননা তিনি লিখেছেন, আমার অন্তরে শক্তি দিয়ে তুমি আমাকে সাহসী করলে। বাইবেল স্কুলে অধ্যয়নরত এক ছাত্র তার অনেক আত্মিক অকৃতকার্যতার জন্য নিরুৎসাহিত হয়ে পড়েছিল। একদিন সে সিদ্ধান্ত নিল দুপুরের খাবার সে খাবে না, তার পরিবর্তে প্রার্থনা করে সে সময় কাটাবে। সে তার হোস্টেলের পিছনে পাহাড়ে উঠে একটা পাথরের কাছে হাঁটু গাড়ল আর কেঁদে কেঁদে বলল, পাপের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমি কি করতে পারি প্রভু? উপুর হয়ে থাকতে থাকতেই সে তার সামনেই দেখল মাকড়সা ঘাসের মধ্যে জাল বুনে রেখেছে। এই সময় একটা ছোট্ট মাছি এসে সেখানে বসলে তার এক পা জালে জড়িয়ে যায়। যতই মাছিটা জাল থেকে ছুটতে চাইছে ততই আরো বেশি করে সে জালের মধ্যে পেঁচিয়ে যাচ্ছে। কি সাংঘাতিক কষ্ট! অতঃপর মাকড়সা দ্রুত এসে মাছের চতুর্দিকে আরো শক্ত সুতার বেষ্টনী তৈরি করে তুলছিল। মাছিটি জীবিত ছিল বটে, কিন্তু তার কোনো আশাই ছিল না, কারণ জীবনের সমস্ত শক্তি দিয়েও সে নিজেকে রক্ষা করতে পারছিল না। ঠিক সেই সময় এই যুব বন্ধু তার ছোট্ট আঙ্গুলটা মাকড়সার জালের তলায় রাখল, আর কোনো সামান্যতম অসুবিধা ছাড়াই সে তাকে সংকট থেকে মুক্ত করতে সক্ষম হল। সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে ঈশ্বর এই যুবকের অন্তরে কথা বললেন। সে বুঝতে পারল যে ঈশ্বরের ছোট্ট আঙ্গুলটাও পাপের বন্ধন থেকে এবং যে সমস্ত খারাপ অভ্যাস তাকে জড়িয়ে ধরে রেখেছে তা থেকে মুক্তি দিতে আরো কত বেশি না শক্তিশালী, যদি কেবল সে তার উপর নির্ভর করে। সে প্রাণে শক্তি পেল আর বুঝতে পারল যে পাপের উপর বিজয় লাভের একমাত্র চাবিকাঠি হল ঈশ্বরের শক্তি। সে প্রার্থনা করল আর ঈশ্বর উত্তর দিলেন এবং তাকে শক্তিশালী করে তুললেন। আমরা যারা প্রভুর উপর নির্ভর করি অপেক্ষায়, আশার চেয়েও বেশি কিছু সিদ্ধ করেন ইশারায়।